এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 27 জুলাই, 12 শ্রাবণ এবং ফার্সি 5 মোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের সাথে আরব দেশগুলোর সম্পর্ক নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে রাজনৈতিক সমাবেশ নিয়ে বাড়ছে উত্তেজনা, গণগ্রেফতারের অভিযোগ, ব্যস্ত আইন শৃঙ্খলা বাহিনী, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন।
অবশেষে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ও বিএনপিকে নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই সমাবেশের সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার।
এরপর থাকবে শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথাবার্তা। সব শেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তিশরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। শহীদদের পবিত্র রক্তের বিনিময়ে এখন একটি নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে। মহররমের শোকানুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। কোরআন অবমাননার ঘটনায় ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ। দুই ইউরোপীয় দেশে কোরআন অবমাননার নিন্দা জানালেন ইইউ প্রধান বোরেল। বাংলাদেশে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিল পুলিশ। এবং ভারতে মণিপুর ইস্যুতে কালো পোশাক পরে প্রতিবাদ জানালেন ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রীকে অবস্থান সুস্পষ্ট করার আহ্বান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, শহীদদের পবিত্র রক্তের বিনিময়ে এখন নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে। গতরাতে রাজধানী তেহরানের সালমান ফার্সি মসজিদে মহরমের শোকানুষ্ঠানে তিনি একথা বলেন। প্রেসিডেন্ট রাইসির পক্ষ থেকে এই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে কয়েকজন ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ইরানের প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে আরও বলেছেন, ইমাম হুসাইন আলাইহিসসালাম যেমন নিজের রক্ত দিয়ে সেদিন সমাজকে জাকিরিয়াতের বেড়াজাল থেকে মুক্ত করেছিলেন, ঠিক তেমনি আজও ইরানি মুজাহিদরা রক্তের বিনিময়ে সমাজকে আধুনিক জাকিরিয়াত থেকে মুক্ত করে চলেছে। ইমাম হুসাইন আলাইহিসসালাম ও তার অনুগত সঙ্গীরা এজিদের ইসলাম বিরোধী শাসন ও জুলুমের মোকাবেলায় সত্যকে উদ্ভাসিত করে 61 হিজরির 10 মহররম কারবালায় শাহাদত বরণ করেন। ডেনমার্কে সম্প্রতি পবিত্র কোরআন অবমাননার ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে কোরআন অবমাননাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লুক রাসমুসেনকে টেলিফোন করে দেশটির প্রতি এই আহ্বান জানান। তিনি বলেন, ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় বিশ্বব্যাপী মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। ফোনালাপে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী পবিত্র কোরআন অবমাননার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ডেনমার্ক সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানায়। বাক ও ধর্মীয় স্বাধীনতা এবং শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকে ডেনমার্কের সংবিধানের মূল স্তম্ভ হিসেবে অভিহিত করে রাসমুসেন বলেন, কিছু মানুষ এই স্বাধীনতার অপব্যবহার করছে, যাকে আমরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করি। এদিকে সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার ব্যাপারে অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল। বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠার পর বোরেল এসব ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি কোরআন অবমাননাকে অসম্মানজনক আখ্যায়িত করে সকল ধর্মের অনুসারীদেরকে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। বুধবার জোসেফ বোরেল এক বিবৃতিতে বলেন, ইইউ ধর্মীয় বিদ্বেষ এবং অসহিষ্ণুতার যে কোনো ধরনের প্ররোচনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা ইউরোপীয় ইউনিয়নের একটি মূলনীতি, এতে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সম্মান অন্তর্ভুক্ত রয়েছে। ইইউ এর শীর্ষ কর্মকর্তার বিবৃতিতে দাবি করা হয়, ইউরোপীয় ইউনিয়নে বর্ণবাদ, বিদেশি আতঙ্ক এবং এ ধরনের অসহিষ্ণুতা প্রকাশের কোনো স্থান নেই। দখলদার ইসরায়েলের ইহুদি বসতি লক্ষ্য করে পশ্চিম তীরের জেনিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত আল আয়াশ ব্রিগেড এই হামলা চালিয়েছে। এই ব্রিগেড আজ এক বিবৃতিতে বলেছে, পবিত্র মসজিদ আল-আকসায় অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার জবাবে কাসাম ওয়ান ক্ষেপণাস্ত্রের সাহায্যে অবৈধ ইহুদি বসতি রাম উন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলকে জানিয়ে দিতে চাই মসজিদুল আকসা হচ্ছে আমাদের রেড লাইন, সেখানে হামলা মেনে নেওয়া হবে না, পবিত্র স্থানকে রক্ষায় জীবন দিতে দ্বিধা করবে না আইয়াস ব্রিগেড। ইসরায়েলের জন্য কঠিন ও বেদনাদায়ক ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে তাদের এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি রেডিও বলেছে, জেনিন থেকে ক্ষেপণাস্ত্র হামলার যে তথ্য প্রকাশিত হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জাতীয় সরকারের অধীনে নির্বাচন ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানো পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা। বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি কোনোভাবেই সরকারি দল আমলে নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া বলেন, ক্ষমতাসীন সরকার সংবিধানের দোহাই দিয়ে জাতীয় সরকার দিতে চায় না, অথচ রাজনৈতিক সহ সমাবেশ করা সবার রাজনৈতিক অধিকার, সরকার সেই অধিকারও বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনের বক্তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা বলেন, প্রেস ক্লাবের সামনে টানা 18 দিন অবস্থান করছেন শিক্ষকরা, সরকার তাদের দাবিও আমলে নিচ্ছে না, তবে শিক্ষকদের অপমান করলে সেটা ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের এই নেতৃবৃন্দ। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এবং বিএনপিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। আজ বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সমাবেশের এই সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তবে এই সমাবেশকে কেন্দ্র করে রাস্তায় কোনো ঝামেলা করা যাবে না, জনদুর্ভোগ করা যাবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের বিরোধী দলীয় ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা লোকসভায় কালো পোশাক পরে প্রতিবাদ জানিয়েছেন। সংসদে মণিপুর নিয়ে আলোচনা করার অনুমতি না দেওয়ার প্রতিবাদে তারা বিক্ষোভ করেন। তারা মণিপুর ইস্যুতে নরেন্দ্র মোদীকে তার অবস্থান সুস্পষ্ট করার আহ্বান জানান। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতীয় সংসদে অশান্ত মণিপুর ইস্যুতে কালো পোশাক পরে বিরোধী দলীয় ইন্ডিয়া জোটের এমপিরা প্রতিবাদ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের ষষ্ঠ দিনে বিরোধীরা এভাবে প্রতিবাদ জানান। জানা গেছে, সংসদে মণিপুর নিয়ে আলোচনার অনুমতি না দেয়া এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা না শুরু করায় কালো পোশাক পরে প্রতিবাদ জানান বিরোধী এমপিরা। সংসদের নিম্নকক্ষ লোকসভায় প্রধান বিরোধী দল কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী আজ এই প্রসঙ্গে বলেন, কালো পোশাক পরে প্রতিবাদের মাধ্যমে আমরা মণিপুরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সমাজবাদী পার্টির এমপি রামগোপাল যাদব বলেন, আমরা উদ্বিগ্ন কারণ মণিপুরের সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে, যেটি একটি সামরিক শাসিত রাষ্ট্র এবং সন্ত্রাসীদের আশ্রয় দেয়। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল নেত্রী দোলা সেন এমপি আজ এ প্রসঙ্গে বলেন,
মণিপুর নিয়ে সংসদ চলছে, আমরা আলোচনা চেয়েছি, ওরা অ্যালাউ করছে না। প্রধানমন্ত্রী বাইরে কথা বলেন, মন কি বাত বলেন, কিন্তু মণিপুর কি বাতে উনি নীরব। ফলে আমরা চাই এই ব্যাপারে সংসদে সরব হতে, সাসপেন্ড হলে গান্ধী মূর্তিতে সরব হতে। এই জন্যে লোকসভায় যেরকম নো কনফিডেন্স মোশন এসছে, রাজ্যসভায় আমরা কালো কাপড় পরে প্রতিবাদ জানাই।
প্রসঙ্গত, বিজেপি শাসিত মণিপুরে মেইতেই সম্প্রদায়কে তপশিলি উপজাতি মর্যাদা দেওয়ার প্রচেষ্টা শুরু হলে এর বিরোধিতায় কুকি ও অন্যান্য উপজাতি সংগঠন যৌথভাবে মাঠে নামায়। গত প্রায় তিন মাস ধরে সহিংসতা চলছে। এ পর্যন্ত কমপক্ষে 200 মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছে বিশ্ব সংবাদে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান সরকার। সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্য দক্ষিণ এশিয়ার শান্তি ও সুস্থিতির পক্ষে বিপজ্জনক। ভারতের সতর্ক ও সাবধান হওয়া প্রয়োজন। যুদ্ধের হুঙ্কার না দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয় এই বিবৃতিতে। বুধবার 24তম কার্গিল দিবস উপলক্ষে লাদাখের দ্রাস শহরে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক অনুষ্ঠানে বলেন, দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় আমরা সব করতে পারি, সেজন্য যদি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করতে হয় আমরা তাও করতে প্রস্তুত। আমাদের প্ররোচিত করা হলে অথবা আমরা প্রয়োজন বোধ করলে নিয়ন্ত্রণ রেখা মানব না, পেরিয়ে যাব। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন বলে জানিয়েছে পাকিস্তান। তারা বলেছে, এর আগেও ভারতের রাজনৈতিক নেতৃত্ব ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন, এটা বন্ধ করতে হবে। কৃষ্ণসাগরে রুশ জাহাজে ইউক্রেনের হামলার পরিকল্পনা নস্যাতের দাবি করেছে মস্কো। রাশিয়ার নিরাপত্তা সংস্থা FSB আজ এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের একটি বিশেষ ইউনিট কৃষ্ণসাগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাকি জাহাজে হামলা চালানোর পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছে। রাশিয়ার জাহাজে যেসব ক্ষেপণাস্ত্র ছিল সেগুলো অত্যন্ত উন্নত মানের এবং লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। হামলার জন্য ইউক্রেন যে ব্যক্তিকে পাঠিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করলেও রাশিয়ার সঙ্গে দেশটির বিজয়ের সম্ভাবনা নেই বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে জরুরি অবস্থার মেয়াদ আবার 3 মাসের জন্য বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। পার্লামেন্টে প্রস্তাবটি গৃহীত হলে আগামী অক্টোবরে নির্ধারিত পার্লামেন্ট নির্বাচন বাতিল হয়ে যাবে। জেলেনস্কি 2022 সালের 24 ফেব্রুয়ারি দেশে সামরিক আইন জারি করেন এবং এর পরের মেয়াদ 90 দিন করে বাড়িয়ে এসেছেন। গত 20 মে সর্বশেষ 90 দিনের জন্য জরুরি অবস্থার যে মেয়াদ বাড়ানো হয় তা 18 আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করেছেন। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা আন্দোলন ও হানিয়ার নেতৃত্বাধীন হামাসকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী মনে করা হয় এবং এই দুই পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে আগামী রোববার যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে তার আগে বুধবারের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হল। আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে এরদোগান সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনে বহু ফিলিস্তিনি শহীদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ফিলিস্তিনি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তুর্কি প্রেসিডেন্ট বলেন, যারা শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করতে চায় তারা ফিলিস্তিনিদের মধ্যে বিভাজন থেকে ফায়দা লুটবে। উত্তর কোরিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়া ও চীন থেকে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল পিয়ংইয়ং এ পৌঁছেছে। সফরে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুগো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার নিজের টেলিগ্রাম চ্যানেলে এ খবর জানিয়ে বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা শক্তিশালী করা এবং অন্যান্য খাতে সহযোগিতার বিস্তার ঘটানো হবে এই সফরের লক্ষ্য। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপথে। একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মানকোশ 17 বছর পর ইরান সফরে এসেছেন। আরব দেশগুলোর পাশাপাশি আফ্রিকার মুসলিম দেশ লিবিয়ার সঙ্গেও সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরান। এ সম্পর্কেই দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশনায় রয়েছেন বাবুল আখতার।
একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মানকোশ 17 বছর পর ইরান সফরে এসে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করেছেন তিনি। তেহরানে লিবিয়ার কূটনৈতিক প্রতিনিধিত্বকে রাষ্ট্রদূতের স্তরে উন্নীত করা, দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু করা সহ সাম্প্রতিক মাসগুলোতে দুদেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইরান ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। ত্রিপোলিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস এবং দুদেশের মধ্যে শিপিং লাইন পুনরায় চালু করা, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য দুদেশের কর্মকর্তারা তাদের দৃঢ় ইচ্ছা ও সংকল্প ব্যক্ত করেছেন। এছাড়া দুদেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে পবিত্র কোরআন অবমাননার মতো অত্যন্ত ন্যাক্কারজনক কাজ প্রত্যাখ্যান করেছেন। উত্তর আফ্রিকায় একটি ইসলামিক দেশ হিসেবে লিবিয়ার অবস্থানের প্রতি দৃষ্টি দেওয়া সবসময় ইরানের আগ্রহের বিষয় ছিল এবং বহু বছর ধরে দুদেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এদিকে ইরানের 13তম সরকারের পররাষ্ট্র বিষয়ক একটি অগ্রাধিকার ভিত্তিক নীতি হচ্ছে ইসলামী বিশ্বের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানো। ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিভঙ্গি হচ্ছে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ ছাড়াই কেবলমাত্র আলোচনার মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিরোধ ও মত পার্থক্য মিটিয়ে ফেলা। এই প্রেক্ষাপটে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে সম্মত হওয়ার পর এ অঞ্চলের আরব দেশগুলো ইরানের সাথে সম্পর্ক জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে। এখন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে মিশর ও বাহরানের সাথে স্বাভাবিক সম্পর্ক করার চেষ্টা করছে ইরান। এদিকে সুদানও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার অনুরোধ করেছে। যদিও ইরানের সঙ্গে লিবিয়ার সম্পর্কের উন্নতি ও সম্প্রসারণ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত নয়, প্রকৃতপক্ষে এই সম্পর্কের ধীর গতি বরং লিবিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে প্রভাবিত হয়েছিল। এ প্রসঙ্গে তেহরানে লিবিয়ার সরকারের নতুন রাষ্ট্রদূত আলী জুমা হাসান ফাজিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির কাছে তার পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠানে বলেছেন, আঞ্চলিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আপনার প্রচেষ্টার জন্য লিবিয়ার জনগণ আপনার প্রতি কৃতজ্ঞ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। অবশেষে আওয়ামী লীগের 3 অঙ্গসংগঠনকে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ও বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। তবে এতে 23টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে পাঠানো আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
অবশেষে আওয়ামী লীগের 3 অঙ্গসংগঠনকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ও বিএনপিকে নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই সমাবেশের সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তবে এতে 23টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে রাস্তায় কোনো ঝামেলা করা যাবে না, জনদ্রুপক করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজনৈতিক দলগুলি তাদের কর্মসূচি পালন করবেন, সেখানে তারা এটা এখানে আমাদের কোনো বাধা নেই, কিন্তু তারা যদি এইটি অতিক্রম করে জনদুর্ভোগ সৃষ্টি করেন কিংবা যানমালের মানে ক্ষতি করেন শান্তি শৃঙ্খলা মানে বিনষ্ট করেন, তখন আমাদের নিরাপত্তা বাহিনীর যা কাজ, তাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বটা তারা পালন করবে।
এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে কাউকেই জড়ো হতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সাজোয়া যান, জলকামান ও প্রিজন ভ্যান নিয়ে বিএনপি অফিসের সামনে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপির বেশ কিছু নেতাকর্মী। পরে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এ বিষয়ে মতিঝিল জোনের এডিসি মোহাম্মদ রসুনুল হক সৈকত বলেন,
যখন বড় কোনো মহাসমাবেশ থাকে তার আগে থেকে আমাদের ডিপ্লয়মেন্ট থাকে, তো সেই ডিপ্লয়মেন্টেরই একটা অংশ এটা। এখানে ট্রাফিক জ্যাম হয়ে যায়, এই কারণে আমরা লোকজনকে সরিয়ে দিয়েছি যাতে জনগণের কোনো দুর্ভোগ না হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহাসমাবেশ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন স্থানে অভিযান ও ধরপাকড় চলছে। নয়াপল্টনের বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে সাধারণ মানুষ সহ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পুলিশের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান এই বিএনপি নেতা।
আমরা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অবলম্বন করেছি, পুলিশকে অবহিত করা হয়েছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাব, আগামীকালকের মহাসমাবেশ এই দলীয় কার্যালয়ের সামনে আপনারা সেটাকে সহযোগিতা করবেন।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন আপনারা, এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান।
শহীদ সম্রাটের শাশ্বত মহাবিপ্লব, শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে শহীদ সম্রাটের শাশ্বত মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার নবম তথা আশুরা পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম, গভীর শোক ও সমবেদনা। আজকের এই আলোচনা পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজ পবিত্র আশুরা, আজ সৃষ্টিকুলের ইতিহাসে সবচেয়ে বড় কোরবানির দিন। এই কোরবানি ছিল সম্পূর্ণ নিষ্কলুষ ও আল্লাহর সন্তুষ্টির জন্য। এতে তেল পরিমাণ খাঁদও ছিল না। 61 হিজরির এদিনে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন, তাঁদের প্রতিটি রক্তকণিকা কেবল লক্ষ কোটি নয়, অজস্র অশেষ রক্তবিন্দুতে পরিণত হয়ে ইসলামের প্রাণ প্রবাহকে পুনরুজ্জীবিত করেছিল। সেদিনের সেই শহীদদের খুন রক্তশূন্যতায় আক্রান্ত ইসলামে নতুন রক্ত প্রবাহ দান করেছিল, তাই তাঁদের ব্যক্তিত্ব ও স্মৃতি যুগ যুগ ধরে মানুষকে মুক্তির প্রেরণা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দিয়ে যাচ্ছে। এই শহীদরা কিয়ামত পর্যন্ত অমর থাকবেন এবং শেষ বিচারের দিন আল্লাহ তাঁদেরকে এমন জৌলুসহ হাজির করবেন যে স্বর্গীয় বাহনে উপবিষ্ট নবী রাসুলরাও তাঁদেরকে সম্মান দেখাতে নিচে অবতরণ করবেন।
ইমাম হুসাইন আলাইহিসসালাম আশুরার দিন শুরু হওয়ার আগে রাতের বেলাতেই তাঁর কাফেলার মধ্যে যাদের নিয়তে বিন্দু পরিমাণ গোলমাল আছে তাদের কাছ থেকে মুক্ত হতে চাইলেন। তিনি সবাইকে এক স্থানে সমবেত করলেন এবং শাহাদাতের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ভাষণ দিলেন। তিনি মহান আল্লাহর প্রশংসা করে বললেন, আমি আমার সঙ্গী সাথীদের চেয়ে কোনো সাথীকে বেশি নেককার এবং আমার আহলে বাইতের চেয়ে কোনো পরিবারকে বেশি উত্তম মনে করি না। মহান আল্লাহ তোমাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। ভাইয়েরা আমার, জেনে রাখো আজকের এই রাত হবে তোমাদের শেষ রাত। আমার সাথে থাকলে তোমরা কেউই রেহাই পাবে না। আগামীকালই আমাকে ও আমার পরিবার পরিজনকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হবে, এমনকি আমার দুধের বাচ্চাকেও এরা রেহাই দেবে না। ভাই সব, তোমরা ইচ্ছে করলে চলে যেতে পারো, আমার হাতে তোমরা যে বায়াত করেছ তা আমি ফিরিয়ে নিলাম, তোমরা এখন মুক্ত। আমার জন্য শুধু শুধু তোমরা কেন প্রাণ দেবে? শত্রুরা শুধু আমাকে চায়, তোমাদেরকে নয়। এখন অন্ধকার রাত, যার ইচ্ছা চলে যাও, কেউ দেখতে পাবে না।
ইমাম ভাষণ শেষ করে তাঁর সৎ ভাই আব্বাসকে প্রদীপ নিভিয়ে দিতে বললেন। নির্ভরযোগ্য বেশিরভাগ বর্ণনাকারের বর্ণনা অনুযায়ী যখন অন্ধকার হয়ে এল, তখন ইমামের সাথে আসা কেউই ইমাম বাহিনী ত্যাগ করার সুযোগ নিলেন না, অথচ রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল। ইমাম হুসাইনের সঙ্গীদের সংখ্যা ছিল 100 জনেরও কম। আত্মত্যাগের আদর্শে বলিয়ান বিশুদ্ধ অন্তরের এই মর্দে মুমিনদের দিকে তাকিয়ে ইমামের প্রশান্ত মুখটা উজ্জ্বল দীপ্তিমান হয়ে উঠল। মহাকালের মহাত্যাগের জন্যে এরকম বিশুদ্ধ হৃদয়গুলোই তাঁর প্রয়োজন ছিল। তবুও তিনি তাঁর সাথীদের জিজ্ঞেস করলেন, তোমরা কেন গেলে না? এ প্রশ্ন শুনে আহলে বাইতের সদস্যরা বলে উঠলেন, এ কি বলছেন হযরত, আমরা আপনাকে একা ফেলে যাব এও কি সম্ভব? লোকের কাছে গিয়ে কিভাবে মুখ দেখাব? আমরা কি বলবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে আমরা একা ফেলে চলে এসেছি? তা কখনো হবে না, নিজের জীবন দিয়ে দেব, তবু আপনাকে ছেড়ে যাব না, আপনার সাথে থেকে শহীদ হব। বীরত্ব ও সাহসিকতার অনন্য পরাকাষ্ঠা ইমাম হুসাইন আলাইহিসাল্লামের সৎ ভাই আব্বাস সবার আগে এগিয়ে এসে বললেন, আমরা তোমাকে একা রেখে নিজ নিজ শহরে ফিরে যাব, এরকম কোনোদিন যেন না আসে।
মুসলিম বিন আওসাজা দাঁড়িয়ে বললেন, প্রিয় ইমাম, এ কি বলছেন আপনি? আপনাকে দুশ্মনদের হাতে ফেলে রেখে পালিয়ে যাব আমরা? খোদা আপনার পরে যেন আমাদের জীবিত না রাখেন, আমরা যুদ্ধ করব, গায়ে শক্তি থাকা পর্যন্ত দুশ্মনের গায়ে তলোয়ার চালাব, বর্ষা চালাব, ওগুলো ভেঙে গেলে পাথর মেরে মেরে যুদ্ধ করব। সাইদ বিন আবদুল্লাহ হানাফি বললেন, প্রিয় ইমাম, খোদার কসম, আপনাকে রেখে আমরা কোথাও যাব না। আপনার জন্য যদি নিহত হই এবং জীবন্ত দগ্ধ হই এবং তা যদি 70 হয়, তবুও আমি আপনাকে ছেড়ে যাব না। আপনি মরে যাবেন আর আমরা বেঁচে থাকব, এ কি করে হয়? জুহাইর ইবনে কাইন উঠে দাঁড়িয়ে বললেন, হে মহানবীর প্রিয় সন্তান, খোদার শপথ, আপনি ও আপনার পরিবারকে রক্ষার জন্য ইচ্ছে করে 1000 মরি ও 1000 জীবিত হই, এভাবে 1000 মরে বেঁচেও চাই নবীজির খানদান এবং এই যুবকদের জীবন সব বালা মুসিবত থেকে রক্ষা পাক।
ইমাম হাসানের ইয়াতিম পুত্র 13 সুদর্শন কাসেম আলাইহিসালাম ইমামের পাশে চিৎকার করে বললেন, চাচা যান, আমিও কি এই যুদ্ধে মারা যাব? ইমাম তাঁর দিকে দয়াদ্র চিত্তে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মৃত্যু তোমার দৃষ্টিতে কেমন? কাসেম বললেন, চাচা যান, আল্লাহর দিনে সহযোগিতা করতে গিয়ে এবং জুলুম অত্যাচার দূর করতে গিয়ে যেই মৃত্যু ঘটে তাকে আমি মধুর চেয়েও বেশি মিষ্টি বলে মনে করি। ইমাম এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ ভাতিজা আমার, তুমিও শহীদ হবে। এ কথা শুনে এই কিশোর তখনই অস্ত্র নিয়ে প্রস্তুত হতে লাগলেন, আর ইমাম হুসাইন আলাইহিসালাম চাঁদের রূপালী জ্যোৎস্নায় তার সঙ্গে সাথীদের জন্যে দোয়া করলেন। অবজ্ঞাপূর্ণ দৃষ্টিতে তিনি শত্রুদের শিবিরগুলোর দিকে তাকিয়ে পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের 178 ও 179 নম্বর আয়াত দুটি তিলাওয়াত করলেন। কাফেররা যেন এই চিন্তা না করে যে তাদের আমরা যে অবকাশ দিয়েছি তা তাদের মঙ্গলের জন্যে, আমরা তাদেরকে অবকাশ দেই এই জন্যে যে যাতে তারা তাদের গুনাহের পরিমাণ আরও বাড়িয়ে তোলে। তাদের জন্যে রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এটা সম্ভব নয় যে আল্লাহ মুমিনদেরকে তাদের অবস্থার মধ্যে ফেলে রাখবেন, তবে যে পর্যন্ত না ভালো থেকে মন্দ আলাদা হয়।
সঙ্গী সাথীদের এরকম দৃঢ়তা দেখে ইমামের চেহারা মুবারক এক অভূতপূর্ব প্রফুল্লতায় হল উদ্ভাসিত। তিনি মহান আল্লাহকে ধন্যবাদ জানালেন। ইমাম হুসাইন আলাইহিসসালামের ভাষণের পর সবাই ছত্রভঙ্গ হয়ে মশগুল হলেন ইবাদতে, কেউ সিজদায়, কেউ নামাজে, কেউ মুনাজাতে। কারবালার প্রান্তর সিক্ত হয়ে উঠল বিশ্বের শ্রেষ্ঠ শহীদদের অশ্রুতে। দুনিয়ার সব ফেরেশতা যোগ দিলেন তাঁদের এই প্রার্থনায়। বলা হয় ইমাম হুসাইন সে রাতেই তাঁর প্রত্যেক সঙ্গী সাথীকে বেহেস্তে তাঁদের অবস্থানগুলো কোথায় হবে তার বাস্তব দৃশ্য দেখিয়েছিলেন, ফলে তাঁরা যে সত্যের পথে আছেন এবং সত্যের পথে শাহাদাতের মহাপুরস্কারও শিগগিরই পেয়ে যাবেন এ নিয়ে তাঁদের দৃঢ় বিশ্বাস সুনিশ্চিত বিশ্বাসে পরিণত হয়। এমন সুনিশ্চিত বিশ্বাসীদের সম্পর্কেই পবিত্র কোরআনে বলা হয়েছে, হে পরিপূর্ণ প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো।
সেরাতে ইমামের সঙ্গীদের একজন বয়স্ক সঙ্গী অত্যন্ত গম্ভীর প্রকৃতির হওয়া সত্ত্বেও এক বন্ধুর সঙ্গে ক্রীড়া কৌতুকে মশগুল হয়। বন্ধুটি বিরক্তি মাখানো মহাবিস্ময় প্রকাশ করে বলেন, এ রাত কি হাসি ঠাট্টার রাত? বন্ধুটি জবাবে বললেন, হ্যাঁ, ঘটনাক্রমে হাসি ঠাট্টার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত রাত। আত্মবিশ্বাসের প্রবল শক্তিতে বলিয়ান ছিলেন বলেই আশুরার দিন তারা এক এক জন যেন 100 জন বা 1000 জনের শক্তি নিয়ে লড়াই করছিলেন।
কারবালা ও আশুরা ছিল রক্তে রাঙানো ইমানি পরীক্ষার কঠিনতম ময়দান। মহান আল্লাহ কোরআনে বলেছেন যে কেউ যেন এমনটি না ভাবে যে আমরা ইমান এনেছি বললেই তাদের বেহেশত দিয়ে দেওয়া হবে, না, বরং আল্লাহ পরীক্ষা করবেন কারা সংগ্রামের ময়দানে অবিচল ও কারা ভীরু কাপুরুষ বা সুবিধাবাদী। আল্লাহ মুমিনদের ইমান ও ধৈর্যকে পরীক্ষা করেন কখনো ভয় দিয়ে, মৃত্যু, রোগ, শোক ও নানা বিপদ আপদ দিয়ে। হ্যাঁ, আশুরার বিপ্লবকে নিয়েও ইমানের মহাপরীক্ষা হয়েছিল। অনেক গণ্যমান্য ব্যক্তিও সেই পরীক্ষায় ফেল করেছেন, এমনকি নবীর পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনেরও কোনো কোনো পুরুষ মৃত্যুর ভয়ে বা মৃত্যুকে এড়াতে ইমামের প্রতিরোধ আন্দোলনে শরিক হননি। অন্যদিকে নবী পরিবারের সঙ্গে জ্ঞাতি গোষ্ঠীগত সম্পর্ক নেই এমন অনেক পুরুষ ও এমনকি নারীও ইমামের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিলেন এবং তাদের কারো কারো বয়স ছিল মাত্র 10-11 বছর।
বহু বছর আগে সিফিনে যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় হযরত আলী কারবালার পাশে থেমে সঙ্গীদের আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেছিলেন, এখানে তাদের মালসামানা নামানো হবে, ওইখানে তাদের উট বা ঘোড়াগুলো বিশ্রাম নেবে এবং ওই জায়গাটা হচ্ছে তাঁদের শাহাদাতের স্থান। এভাবে তিনি ব্যাখ্যা দিয়ে কারবালার মর্মান্তিক ঘটনার ভবিষ্যৎবাণী করে অঝোর ধারায় কেঁদেছিলেন, ফলে তার সঙ্গীরাও ব্যাপক কান্নাকাটি করেন। সেই ঘটনায় উপস্থিত এক ব্যক্তি কারবালায় ইয়াজিদ বাহিনীর সদস্য হয়ে আসলে হঠাৎ সেই ঘটনার স্মৃতি তার মনে জাগে। বিশেষ করে হযরত আলীর এ কথাটাও তার মনে পড়ে যে তিনি বলেছিলেন, এখানে যারা হুসাইনের পক্ষে যুদ্ধ করবে তারা বিনা হিসাবে বেহেশত যাবে আর বিপক্ষরা হবে জাহান্নামী। তখনই সে ইমামের শিবিরে গিয়ে ইমামের কাছে ওই ঘটনাটির স্মৃতি তুলে ধরে। ইমাম হুসাইন তখন বললেন, এখন তুমি কি আমাদের পক্ষে না ইয়াজিদের দলে? লোকটি বলল, আমি নিরপেক্ষ, কারণ আপনাকে সমর্থনের কারণে ইয়াজিদিরা আমার পরিবার বা সম্পদের ক্ষতি করতে পারে। মানুষ দুর্ভাগা হলে এমনই হয়।
কারবালা ও আশুরা থেকে এই মহাসত্যটি ফুটে ওঠে যে বেশিরভাগ সাধারণ মানুষ ততক্ষণে ধর্মের পথে টিকে থাকতে পারে যতক্ষণ ধর্ম মানতে গেলে কোনো কঠিন বিপদাপদ আসে না, বরং নানা সুযোগ সুবিধাও পাওয়া যায়। অন্যদিকে সাচ্চা মুমিন বা বলিষ্ঠ ইমানের অধিকারী মুমিন তথা আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানের অধিকারী মুমিন জিহাদের আহ্বান এলে এটা নিয়ে মোটেই চিন্তিত হন না, সন্তান সন্ততি স্ত্রী ও সম্পদের দেখাশোনার কি হবে। শত্রুপক্ষের শক্তি ও সংখ্যার প্রাধান্য তাঁদের হতাশ করে না, তাঁরা একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কিছুকেই ভয় করেন না। এমনকি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের কারণে তাঁরা বিনা অস্ত্রে বা খালি হাতেও সংগ্রামের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, পরিবারের বিষয় সঁপে দেন স্বয়ং আল্লাহর ওপর। কারবালার ময়দানে ইমাম হুসাইনের সঙ্গী সাথীরা ছিলেন এমনই প্রকৃতির।
ইমাম হুসাইন আলাইহিসসালাম তার অনেক সঙ্গীকে সেদিন তথা আশুরার দিন জোর করেও যুদ্ধে অবতীর্ণ হওয়া থেকে বিরত রাখতে পারেননি। ইমাম কারবালায় তার সঙ্গী সাথীদেরকে বিশ্বের সর্বকালের সেরা সঙ্গী সাথী বলে উল্লেখ করেছিলেন। অর্থাৎ যে কোনো নবী রাসুলের বা ইমামের সঙ্গীদের তুলনায় তাঁরা কঠিনতম পরিস্থিতিতেও নিঃসন্দেহে অনেক বেশি বিশ্বস্ত, আন্তরিক ও নিবেদিত প্রাণ ছিলেন।
আশুরার বিপ্লব এত বহুমাত্রিক শিক্ষায় পরিপূর্ণ যে স্বল্প পরিসরে সেসবের বর্ণনা সম্ভব নয়। মোট কথা, আশুরা আমাদের মধ্যে জাগিয়ে তোলে সর্বোত্তম সব গুণের প্রেরণা এবং অন্যায় অবিচার সহ সব ধরনের মন্দ স্বভাবের প্রতি ঘৃণা। এ কারণেই এমন বিপ্লবের সংস্কৃতি আতঙ্কিত করে খোদাবিমুখ ও খোদাত্রয়ী শক্তিকে। মহান আল্লাহ আশুরা বিপ্লবের নানা আলোয় আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দিন।
সহিছো কেমনে সে গলে দুশমন ভাঙিছে শমশের, কোথায় আখেরে নবী জুমা খেতে তুমি যে গলে হুসেনের, সহিছো কেমনে সে গলে দুশমন ভাঙিছে শমশের, রোজ হাশরে নাকি কাউসারের পানি পিয়াবে তোমরা গো গুনাহগারে আনি, রোজ হাশরে নাকি কাউসারের পানি পিয়াবে তোমরা গো গুনাহগারে আনি, দেখো না কি চেয়ে দুধের ছেলে মেয়ে, দেখো না কি চেয়ে দুধের ছেলে মেয়ে, পানি বিহনে মরে উড়ি ওগো মা ফাতেমা ছুটে আয়, তোর দুলালের বুকে হানে ছুরি, দিনের শেষ বাতি নিভিয়া যায় মাগো, বুঝি আধার হলো মদিনা পুরী, তোর লুটে আয়।
শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানটি শুনলেন আপনারা। এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আজ 27 জুলাই বৃহস্পতিবার কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাব। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, থমথমে নয়াপল্টন, কঠোর অবস্থানে পুলিশ, মানব জমিন, রাজধানীতে ধরপাকড়, বিএনপির 366 নেতাকর্মী গ্রেফতার, দৈনিক প্রথম আলো। দুই দলকেই মাঠের সমাবেশের পরামর্শ ডিএমপির, অন্যদিকে নয়াপল্টনেই হবে বিএনপির সমাবেশ বলেছেন রিজভি, যুগান্তর। শুক্রবারও মহাসমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি, কালের কণ্ঠ। গণগ্রেফতারের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভ, নয়াদিগন্ত। এবারে ভারতের কিছু শিরোনাম, নাবালিকা ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় শিক্ষক, ফের খবরের শিরোনামে যোগীরাজ্য, দৈনিক পূবের কলম। বিধানসভায় নন্দীগ্রাম প্রসঙ্গ উঠতেই অধিবেশনে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে ওয়াকআউট বিজেপির, সংবাদ প্রতিদিন। দুঘণ্টা আলো বন্ধ করে নন্দীগ্রামে জিতে নিয়েছেন, আমায় হারিয়ে দিয়েছেন বিধানসভায় মমতার খোঁচা, আনন্দবাজার পত্রিকা। তো শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাওয়া যাক। থমথমে নয়াপল্টন, কঠোর অবস্থানে পুলিশ শীর্ষক খবরে দৈনিক মানব জমিন লিখেছে, বিএনপির শুক্রবারের মহাসমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন বিএনপি নেতাকর্মীরা, তবে নয়াপল্টন সড়কে কঠোর অবস্থান নিয়ে তাদের সরিয়ে দিচ্ছে পুলিশ, কাউকেই নয়াপল্টনে জড়ো হতে দিচ্ছে না। নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরেজমিনে দেখা গেছে, সকাল 11টার দিকে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন বিভিন্ন জেলা থেকে আসা কয়েক শতাধিক বিএনপি নেতাকর্মী। এ সময় কঠোর অবস্থানে যায় পুলিশ। নয়াপল্টন সড়কে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে। অলিতে গলিতেও সাদা পোশাকের পুলিশ অবস্থান নেয়। প্রস্তুত রাখা হয় সাজোয়াজান, জলকামান ও প্রিজন ভ্যান। বিএনপির নেতাকর্মীদের নয়াপল্টন ত্যাগ করার জন্য 10 মিনিটের আলটিমেটাম দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। রাজধানীতে ধরপাকড়, বিএনপির 366 নেতাকর্মী গ্রেফতার, শীর্ষক খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতেও রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ ধরপাকড় চালিয়ে 100 নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। এর মধ্যে কেবল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি মিডওয়ে হোটেল থেকেই দলটির 50 জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর বাইরে বিভিন্ন এলাকা থেকে অনেককে আটক করলেও সেই সংখ্যা কত, আজ বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত পুলিশ তা আনুষ্ঠানিকভাবে জানায়নি। আজ দুপুরে ডিএমপির একটি সূত্র জানায়, গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মোট 411 জনকে গ্রেফতার করে। দুই দলকেই মাঠে সমাবেশের পরামর্শ ডিএমপির, অন্যদিকে নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ বলেছেন রিজভী। শীর্ষ খবরে দৈনিক যুগান্তর লিখেছে, আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই শুক্রবার ঢাকায় সমাবেশ করেছে। তারা যথাক্রমে বায়তুল মোকারম জাতীয় মসজিদের সামনে ও নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আগামী 29 জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নয়াপল্টনেই হবে বিএনপির সমাবেশ। শুক্রবারও মহাসমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি শীর্ষ খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে। বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে শুক্রবারও মহাসমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বিষয়টি আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে নিশ্চিত করবেন ডিএমপি কমিশনার। এমন তথ্যই জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপ কমিশনার ফারুক হোসেন। তাজিয়া মিছিল ভিভিআইপি প্রোটোকল ও এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে কারণ হিসেবে বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ডিসি ফারুক হোসেন। গণগ্রেফতারের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভ শীর্ষক খবরে দৈনিক নয়া দিগন্ত লিখেছে, বিএনপির মহাসমাবেশ বানচাল করার উদ্দেশ্যে ঢাকাসহ দেশব্যাপী গণগ্রেফতারের প্রতিবাদে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সারা দেশ থেকে ঢাকায় মহাসমাবেশে আসা বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন স্থান থেকে গণগ্রেফতারের প্রতিবাদ জানায় আইনজীবীরা। দুপুরে দেড়টার দিকে বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিলে কয়েকশো আইনজীবী অংশ নিয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনরত মুক্তিকামী নেতাকর্মীদের গ্রেফতার না করার আহ্বান জানান। তারা প্রধানমন্ত্রী ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদিন বলেন, জনতা এবং আইনজীবীদের দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন কলকাতার বাংলা দৈনিকগুলোর দিকে নজর দেওয়া যাক। নাবালিকা ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় শিক্ষক, ফের খবরের শিরোনাম যোগী রাজ্য। শীর্ষক খবরে দৈনিক পূবের কলম লিখেছে, খুন ধর্ষণ তথাপি অপরাধের আতুরঘরে পরিণত হয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। একের পর এক ঘটনা সেই কথাই প্রমাণ করে দিচ্ছে। এবার নাবালিকা ছাত্রীর সঙ্গে শিক্ষকের চুম্বনের দৃশ্য ভাইরাল হয়েছে। ন্যাকারজনক ঘটনাটি ঘটেছে বাহরাইচের এক প্রাথমিক বিদ্যালয়ে। ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে জেলার শিক্ষা আধিকারিক। বিধানসভায় নন্দীগ্রাম প্রসঙ্গ উঠতেই অধিবেশনে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে ওয়াকআউট বিজেপির, শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। বিধানসভা অধিবেশন চলাকালীন নজিরবিহীন ঘটনা, মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই কালো পতাকা দেখিয়ে বিজেপির বিক্ষোভ ওয়াকআউট। বৃহস্পতিবার দুপুরে বিধানসভা অধিবেশনে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে কারচুপির প্রসঙ্গ তোলেন তিনি। দুঘণ্টা আলো বন্ধ করে নন্দীগ্রামে জিতে নিয়েছেন, আমায় হারিয়ে দিয়েছেন বিধানসভায় মমতার খোঁচা, শীর্ষক খবরে আনন্দবাজার লিখেছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বৃহস্পতিবার উঠে এলো 2021 সালের 2 মের কথা। বিধানসভা নির্বাচনের ভোট গণনার ওই দিনের কথা তুলে ধরে তিনি খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সরাসরি প্রশ্ন তুললেন, নন্দীগ্রামে দুঘণ্টা আলো বন্ধ করে দিয়ে কি হয়েছিল, ভুলে গেলেন? পরে সাংবাদিক বৈঠক করে এর জবাব দেন শুভেন্দু। বলেন, আমি যখন নন্দীগ্রামের মানুষকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, আমায় বাধা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এটা বিচারাধীন বিষয়ে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। শহীদদের পবিত্র রক্তের বিনিময়ে এখন একটি নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে, মহরমের শোকানুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। কোরআন অবমাননার ঘটনায় ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ। দুই ইউরোপীয় দেশে কোরআন অবমাননার নিন্দা জানালেন ইইউ প্রধান বোরেল। বাংলাদেশে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ও বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিল পুলিশ। এবং ভারতে মণিপুর ইস্যুতে কালো পোশাক পরে প্রতিবাদ জানালেন ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রীকে অবস্থান স্পষ্ট করার আহ্বান। এবারে আমাদের অনুষ্ঠানের সময়সূচি মিটার ব্যান্ড জানিয়ে দিচ্ছি। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের কাছে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Tehran ne khosum. Irani Islamakan Hanrapetutyan Zayni Hayeren Radio Jamnek lsum.